আজকে আজকে উইমেন্স ইকুয়ালিটি ডে যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে এবং তার জন্য এই সাবজেক্টটাই বেছে নেওয়া হয়েছে।
এটার ছোট্ট একটি পটভূমি আছে, সেটা আমি পরে বলছি। তার আগে আমার মনে হয় আমাদের
সঙ্গে সাথে প্যানেলও
আছেন, তাদেরকে পরিচয় করার আগে
বেশ
আপা আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে, ভারত থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে, তিন জায়গা থেকে তিনজন নারী কর্মী বলতে পারি, নারী অধিকার কর্মী। তারা এমনি সমাজের সাধারণ মানুষের মতোই কাজ করেন, কিন্তু স্পেশালি আমি বলছি যে নারী অধিকার কর্মী, কারণ হ্যাঁ তারা একটু বেশি সোচ্চার। এই জন্য প্রথমে পরিচয় করাচ্ছি ফরিদা ইয়াসমিনের সঙ্গে, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি, সাধারণ সম্পাদিকা, তিনি যুক্ত হয়েছেন ইতিমধ্যেই। ফরিদা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়েছেন ডক্টর লোপা মুদ্রা গোস্বামী, তিনি একজন মনোবিজ্ঞানী, কিন্তু তিনি এই বিষয়ে খুব সচেতন এবং আমাদের সঙ্গে আজকে কথা বলবেন। ডক্টর লোপা মুদ্রা, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
রোকেয়া আখতার নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন কিনা আমি জানি না এখনো পর্যন্ত। হ্যাঁ, তিনি যোগ দিয়েছেন। রোকেয়া আপা, আপনাকেও স্বাগত।
যুক্তরাষ্ট্রের এই উইমেন্স ইকুয়ালিটি ডে নিয়ে আলোচনা হলেও দেশে দেশে সব সমাজেই নারীর সমান অধিকার নিশ্চিত করা হয় না, এবং সেটা আমরা একেবারেই বলবো যে ছেলেবেলা থেকে পারিবারিক পর্যায় থেকেই আমরা লক্ষ্য করে থাকি। অনেক দেশেই এমন আছে যেটা আমরা শুরু করতে পারি, যে এটা বললে হয়তো খুব শ্রুতিকটু মনে হবে এবং এটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে দৃষ্টিকটু মনে হবে, কিন্তু বাড়ির ছেলেকে মাছের মুড়োটি খাওয়ানোর অভ্যাস এখনো অনেক দেশে, অনেক সমাজেই প্রচলিত। মেয়েরা বঞ্চিত হয় অনেক ক্ষেত্রে শুরু থেকেই। সেলিম,
এটা প্রচলিত ছিল বলতে পারেন, এখন বোধ হয় নেই আর,
কিছুটা কেটে যাচ্ছে, কিছু কিছু
জায়গায় রয়ে গেছে। আমাদের, আমার ফ্যামিলির কথা বলি, আমরা ভাই সংখ্যাধিক্য, মানে ছেলে বেশি আমার পরিবারে আর মেয়ে কম। আমার মনে হয় যে উল্টো হয়েছে আমাদের পরিবারে, মেয়েদেরকে মাছের মুড়ো দেওয়া হতো ছেলেদেরকে।
তো
হ্যাঁ, তো আমার মনে হয় এটা পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের শুরু হয়েছে অনেক আগে থেকে। এই আজকে যুক্তরাষ্ট্রে যে নারী সমতা দিবস পালিত হচ্ছে, 26 আগস্ট প্রতি বছর পালিত হয়, এটার আমি বলছিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড একটু বলি ছোট্ট করে। এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার নিশ্চিত করবার যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের সূত্র পেনসিলভেনিয়ায় ট্রেসি পলস নামে একজন নারী, তিনি শুরু করেছিলেন, এলিস পল নামে একজন নারী, এবং তারই সূত্র ধরে পরবর্তীতে বা যুক্তরাষ্ট্রে যখন ভোটাধিকার নিশ্চিত হলো, সাফ্রেজ মুভমেন্ট যেটা যুক্তরাষ্ট্রের, তারই সূত্র ধরে এই 26 আগস্টকে এই নারী সমতা দিবস ঘোষণা করা হয় একজন আইন, নারী আইন প্রণেতারই নেতৃত্বে। তিনি একটি বিল উত্থাপন করেছিলেন 1971 সালে, বেলা আবজুক নামে
আমরা এখানে পেয়েছিলাম কিছুদিন, তিনি সেনেটর ছিলেন। যাই হোক, আমি কিন্তু বলে দিচ্ছি যে নারীর সমতা ক্ষেত্রে যে বিলটি উত্থাপিত হয়েছিল তা গৃহীত হলো 70 সালে 71 সালে, কিন্তু একটি কথা যে যারা আন্দোলন করেছিল তার আগে কিন্তু নারীর যে সমতার ক্ষেত্রে একটি বিশেষ, যে আমরা যখন নারী ও পুরুষের কর্মক্ষেত্রে দেখি সেই বিভেদটা কিন্তু এখনো অনেক ক্ষেত্রে রয়ে গেছে, এখনো আন্দোলন চলছে ফুটবলের মাঠে, ক্রিকেটের মাঠে আমরা দেখতে পাচ্ছি পারিশ্রমিক নিয়ে, এবং এই যে নারীর ইকুয়াল পে নিয়ে যেটা আন্দোলন হয়েছিল যুক্তরাষ্ট্রে, সেটা কিন্তু প্রেসিডেন্ট জন এফ কেনেডির আমলে 1963 সালে সেটা কার্যকর হয়, এবং জন এফ কেনেডি তার জীবিতকালে এই আইনটিকে কার্যকর করার জন্য তিনি স্বাক্ষর করে গিয়েছিলেন, এবং সেটি স্বাক্ষরিত হয়েছিল জুন মাসের 10 তারিখে 1963 সালের জুন মাসে। তো ইকুয়াল পে, কিন্তু যুক্তরাষ্ট্রে এখনো সেই সমতা যে মানে হয়নি সেটা আমরা দেখতে পাচ্ছি রাজনীতির ক্ষেত্রে, বিরাট ব্যবধান রয়ে গেছে। তুমি যদি কংগ্রেসের দিকে তাকাও সেখানেও
এবার 1917 সালের নির্বাচন অবশ্য একটু ভিন্ন, নারীদের সংখ্যা বেশি এসছে এবার যুক্তরাষ্ট্রে। 2017 সালের যে নির্বাচন বা ইলেকশন হলো সেখানে, তো আমরা একটু অতিথিদের কাছে যাই আপা। প্রথমে ফরিদা ইয়াসমিন, আপনার কাছে আসছি, বাংলাদেশ তো নারী উন্নয়নের বলা যায় মডেল, কারণ বাংলাদেশে আপনি যদি উঁচু স্তরের দিকে তাকান সর্বত্রই নারীদের প্রাধান্য এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বত্রই নারীরা এখন নেতৃত্ব দিচ্ছেন। কেমন আছে বাংলাদেশে নারীরা, নারী সমতার নিরিখে যদি প্রশ্ন করি?
দেখেন, সমতার কথা বললে আমাদের সংবিধানে সমতার কথা আছে, কিন্তু বাস্তব জীবনে এই সমতার পৌঁছতে আমাদের আরো অনেক দূর যেতে হবে। স্বাভাবিকভাবে দৃশ্যমান যে বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী এবং আরেকটি প্রধান বিরোধী দলীয় বিরোধী দল প্রধান নারী, স্পিকার নারী এবং বিশ্ববিদ্যালয়ের যে চ্যান্সেলর আছেন নারী, এরকম সামগ্রিকভাবে দেখলে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন অনেক দূরে গিয়েছে। কিন্তু যদি আপনি সব দিক, সবগুলো সেক্টর বিবেচনা করেন, গ্রামীণ নারী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এখনো কিন্তু এই যে নারী পুরুষের যে সমতার কথা আমরা বলি, যে সমতা মানে হচ্ছে সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা। তো এই আমরা, আমাদের বাংলাদেশের নারীরা সব ক্ষেত্রে কি সমান সুযোগ সুবিধা পাচ্ছে? আমাদের আইনে কিন্তু আছে, বাংলাদেশ সরকারের খুব ভালো ভালো আইন আছে, তাদের বিভিন্ন নীতিমালা আছে যেটি নারী বান্ধব এবং যে আইনগুলি নারীর জন্য খুবই সহায়ক, নারীর অনুকূলে। কিন্তু বাস্তব জীবনে যেটি প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় যে সেটি ঠিক মতো হচ্ছে না, কারণ এই নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে পুরুষতান্ত্রিক এই সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি খুবই নেতিবাচক। এখনো নারী কোনো ভালো কিছু করলে সেটি ভালোভাবে দেখা হয় না, এখনো নারী কোনো শীর্ষ পদে থাকলে তাকে নানানভাবে হেয় করার চেষ্টা করা হয়, নানানভাবে তাকে অসহযোগিতা করা হয়। এই সবকিছুর মূলে কিন্তু বলা যায় যে দৃষ্টিভঙ্গি। আর যে কথাটি আপনারা বলছিলেন, আমি শুনছিলাম যে রাজনীতির ক্ষেত্রে, যে যুক্তরাষ্ট্রে এখনো রাজনীতির ক্ষেত্রে হয়তো মেয়েরা কিছুটা পিছিয়ে আছে বা অন্যান্য ক্ষেত্রে এগিয়েছে, বাংলাদেশে কিন্তু এই রাজনীতির ক্ষেত্রে অনেক অনেক পিছিয়ে আছে। যদিও মনে হয় এই যে কথাগুলো আমি বললাম, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, কিন্তু আসলে সব মিলে রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশে নারীরা অনেক পিছিয়ে। আপনার আমাদের যে বাংলাদেশে গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটি আরপিও 2020 সালের মধ্যে, আরপিও 90 ক্ষয়ের অনুচ্ছেদে বলা আছে 2020 এর মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তার কমিটিতে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কিন্তু এখন 19 সাল শেষ হতে যাচ্ছে, 20 সাল, কিন্তু এর 5/5 পূরণ হয়নি। তো এই এই যে একটা উদাহরণ আমি দিলাম যে বাংলাদেশে রাজনীতিতে নারীরা পিছিয়ে আছে, বা বিভিন্ন যে পেশাগত অবস্থানে নীতি নির্ধারণী পর্যায়ে কিন্তু নারীরা সেভাবে নাই, নীতি নির্ধারণী পর্যায়ে যদি নারীরা না যেতে পারে, নারী যদি তার সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে না যেতে পারে, তাহলে নারীর যে সমতা, নারী পুরুষের সমতা, সেটি কিন্তু নিশ্চিত হবে না। আমাদের সরকার কিন্তু এই নারী পুরুষের সমতার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে যে টেকসই উন্নয়ন যে লক্ষ্যমাত্রা, সেই 2030 এর মধ্যে যে এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পৌঁছতে হলে সব ক্ষেত্রে নারী পুরুষের সমতা অর্জন করতে
হবে। বাংলাদেশে মনে হয় এই বিষয়ে খুব মানে দ্রুতই উন্নতি হচ্ছে, একেবারে
যে উন্নতি হচ্ছে, কারণ বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এই নির্বাচন ইশতেহারেও কিন্তু তারা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বেশ কিছু ভালো ভালো কথা আছে।
আবার বিপরীত অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা আরেকটু আপনার কাছে আলোচনা আসছি। আমরা ডক্টর লোপামুদ্রার কাছে একটু যাই।
হ্যাঁ, যে ভারতের দিকে যদি দৃষ্টি দিই সেখানে কি হচ্ছে?
আমি আমি এই আলোচনাটা শুরুই করব কাজী নজরুল ইসলামের একটা কবিতার দুটো লাইন দিয়ে। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। আমরা এগুলো জানি, কিন্তু সামাজিক, অর্থনৈতিক সকল দিক দিয়ে নারী পুরুষের সম অধিকার সমাজের স্বীকৃত। কিন্তু আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কিন্তু সকল ক্ষেত্রে আমরা তার প্রতিফলনটা দেখতে পাই না। আমি ভারতবর্ষ থেকে বলছি, আমি ভারতবর্ষের যে রাজ্যটায় থাকি সেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন নারী। সর্বোচ্চ পদগুলোতে হয়তো ভারতবর্ষের অর্থমন্ত্রী এই মুহূর্তে একজন নারী, কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষের সব ক্ষেত্রে নারী পুরুষের সম অধিকার স্বীকৃত হয়েছে। আমরা মূলত যারা নাগরিক জীবনে অভ্যস্ত, নাগরিক জীবনে কিছুটা সেটা দেখতে পেল যে প্রত্যন্ত গ্রামগুলো ভারতবর্ষের আছে, সেখানে কিন্তু নারী পুরুষের এই সম অধিকারের ব্যাপারটা দেখতে পাওয়া যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় না। সেটা ওই আপনারা আলোচনার শুরুতে যেটা বলছিলেন যে একেবারে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে, যে পড়াশুনো করার সুযোগও এখনো সব ক্ষেত্রে মেয়েদেরকে দেওয়া হয় না, বা বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারেও যতটুকু খাওয়া দাওয়া থাকবে তার মধ্যে ভালো অংশটুকু বাড়ির পুরুষ সন্তানকে বা ছেলেকে দেওয়া হবে, এই চিন্তাগুলো কিন্তু এখনো ভারতবর্ষে বহু ক্ষেত্রে রয়ে গেছে আর কি। তো এছাড়াও তো রয়েছে ধরুন সম্পদের বন্টনের ক্ষেত্রে, মানে এখনো পর্যন্ত যে সম্পদের সমবন্টন হবে, বাবা মা তার ছেলে মেয়ে দুজনকেই সম্পদ সমভাবে বন্টন করবেন, এটা কিন্তু আমাদের এখানে এখনো সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে না। আমি যেমন কিছু মাস আগে আমার একটা খুব দুঃখজনক একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো যে আমি একটা ভারতবর্ষের বিখ্যাত একটা হসপিটালে, মানে বিখ্যাত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুব সেখানে সমস্ত রকম চিকিৎসার সুযোগ রয়েছে, তো সেখানে আমাকে যেতে হয়েছিল। তো সেখানে আমি একজন ভদ্রমহিলার সাথে আমার আলাপ হয়, সেই ভদ্রমহিলা তার বাচ্চা মেয়েকে নিয়ে সেখানে এসছেন, এবং তিনি যে হসপিটালটাতে গেছেন সেটা যেহেতু পশ্চিমবঙ্গের বাইরের একটি রাজ্যের হসপিটাল, তো তিনি আমাকে বলেছিলেন যে তার মেয়ের যখন একটা অসুস্থতাটা ধরা পড়ে আর কি, তো তখনই তাকে তার পরিবারের লোকজন বলেছিল যেহেতু সন্তানটি নিয়ে অতএব এই চিকিৎসা করিয়ে আর কোনো লাভ নেই। তো ভদ্রমহিলা যাই হোক সেই কথা শোনেননি, তিনি তার যতটুকু সম্বল সেইটুকু দিয়ে অনেক চেষ্টা চরিত্র করে তিনি এই হসপিটালটাতে যান এবং চিকিৎসা করিয়ে এখন বাচ্চাটি সুস্থ আছে, মানে আগের তুলনায় অনেক সুস্থ আছে। তার মানে এখনো এই চিন্তাটা পরিবারের লোকের মধ্যে রয়েছে যে সন্তান যদি নিয়ে হয় কন্যা সন্তানকে চিকিৎসা করিয়ে বা তার পেছনে যে পয়সা করে খরচা হবে সেই পয়সা খরচা করে লাভ নেই, ওটা ছেলে হলে হয়তো ভাবা যেত। তো সেই জন্য এই মানে
এই মানসিকতা এখনো রয়ে গেছে,
মানসিকতাটা কিন্তু এখনো রয়ে গেছে। এবং এই যেটা আপনি একটু আগে বলছিলেন যে রাজনীতির ক্ষেত্রে কিন্তু এই যে 33% যে আমরা মহিলাদের, সেটা কিন্তু আমরা ভারতবর্ষে এখনো দেখতে পাই না, মানে 33% মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ সেটা কিন্তু ভারতবর্ষেও এখনো হয়নি।
খেলাধুলার ক্ষেত্রেও সেই বৈষম্য আছে। আমি বাংলাদেশের দিকে খুব সাম্প্রতিক, আপনি কিছু বলছিলেন? আমি অতি সম্প্রতি একটি মানে সাম্প্রতিক একটি জিনিস তুলে ধরবো, একটা খেলার কথা সেলিম, যে আমরা তো জানি যে ফুটবলে বাংলাদেশ দল মহিলা পুরুষ মিলিয়ে খুব একটা এগিয়ে নেই আন্তর্জাতিক পর্যায়ে, কিন্তু সম্প্রতি মহিলা যে মানে ফুটবল দল তারা এশিয়া কাপ জিতেছে, কিন্তু সেখানে বৈষম্য রয়েছে। বলা হয় যে প্রায় 6% বেশি পারিশ্রমিক পেয়ে থাকে যারা রেমুনারেশন পায় ফুটবল খেলোয়াড়রা পুরুষ, এবং মহিলারা তার থেকে 6% কম পায়। অথচ তার আগে বিশ্বের বিভিন্ন জায়গায় এশিয়া কাপ জয় করাটা তো চারটিখানি কথা নয়,
এবং
না বাংলাদেশের ক্ষেত্রে না, এখানেও আছে যুক্তরাষ্ট্রের ফুটবলে অতি সম্প্রতি আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র মহিলা দল বিশ্বকাপ জিতে এলো, এবং সেখানে অন্যতম সেরা খেলোয়াড় যিনি মেগান রাপিনো, তিনি গেলেন এবং তাকে বলা হলো যে সে বেশি তর্কাতর্কি করে, বেশি অ্যাগ্রেসিভ, বেশি উগ্র, কিন্তু তাদের মধ্যে থেকে নেওয়া হলো একজনকে মধ্যস্থতা করার জন্য, মেরি লেভিনসন, মলি লেভিনসন, মলি লেভিনসন গেলেন মধ্যস্থতা করার জন্য, এবং রাপিনো গেলেন তার সঙ্গে। অবশ্যই তিনি অন্যতম একটা মানে বিশিষ্ট তারকা ফুটবলার, দুজনে গিয়ে ফুটবল ফেডারেশন, যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সাথে একটা আপোষ করার জন্য পারিশ্রমিকের ব্যাপারে যে সমতা কিছুটা তো আনা দরকার, আলোচনা করার পর আলোচনায় কোনো ফল হলো না, বেরিয়ে এলো এবং বলা হলো যে না, যারা মহিলারা গিয়েছিলেন আলোচনা করতে তারা মধ্যস্থতাদের সাথে, যারা মধ্যস্থতাকারী তাদের সাথে খুব অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলেছেন, সুতরাং কোন সুরাহা তখন হয়নি। তারপর কি হলো সেলিম?
না সেটাই তো বলছি যে পুরুষ, এই যুক্তরাষ্ট্রের যে পুরুষ সকার দল, সেই দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও যেতে পারেনি, কিন্তু তাদেরকে যে পরিমাণে পারিশ্রমিক দেওয়া হয়েছে তার বোধহয় তুলনায় অনেক গুণ কম দেওয়া হয়েছে এরা চ্যাম্পিয়ন হওয়ার পরেও মহিলা দলের খেলোয়াড়দেরকে। তো এইরকম বৈষম্য
এটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সত্যি। ভারতবর্ষের পুরুষ ক্রিকেটাররা যে পারিশ্রমিক পান, মহিলা ক্রিকেটাররা কিন্তু সেই পারিশ্রমিক পান না, অনেক কম পান।
মানে যুগে যুগে দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রেই
এটা বাংলাদেশের বলে উঠছে।
আমরা একটু রোকে আপার কথা শুনতে চাই, নিউ ইয়র্কের রোকে আক্তার। আপনি আপনি শুনলেন আলোচনা? হ্যাঁ
আপা ধন্যবাদ প্রফেসর সেলিম ভাই এবং রোকে আপা। এখানে যেটা একটা জিনিস, যেটা আমরা আজকে মনে করেন আমাদের 99 ইয়ার্স হচ্ছে সেলিব্রেশন করা হচ্ছে, যে দিন নাকি মহিলাদের
ভোটিং রাইটস, হ্যাঁ
তারা এই দেশেও দেখতেছে যে মাইনরিটি যারা আছে এবং কালার্ড ওয়েমেন, স্পেশালি দ্য ওয়েমেন, কালার্ড ওয়েমেন ওর দ্য ওয়েমেন মাইনরিটি ওয়েমেন, এরা কিন্তু পিছনে ছিল, তখনও পিছনে ছিল। তখনও তাদেরকে ভ্যালিউ দেওয়া হয় নাই, এবং যখন একটা আই থিঙ্ক 1965 দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত দেখবেন আপনি যদি সাউথের দিকে একটু যান, সাউথের দিকে এখনো গত ইলেকশনে যেটা হয়েছে ট্রাম্পের সময়, আপনি হয়তো জানেন আপনারা যে বাস লোড অফ ওয়েমেন, দ্য কালার্ড ওয়েমেন স্পেশালি দ্য ওয়েমেন, দে ওয়ার ওয়েটিং to go to the vote. তখন তারা ভোটের জন্য ওখানে গেছে, তাদেরকে কিন্তু ভোট দিতে দেওয়া হয় নাই, বলছে এটা তোমাদের কেন্দ্র না, অন্য জায়গায় পাঠানো হয়েছে। তো তাদেরকে সবসময় একটা, বিকজ আই থিঙ্ক দে আর কালার্ড, বিকজ তারা অন্য মহিলা, তাদেরকে কিন্তু পুশব্যাক করা হয়েছে তখনও, এবং এইভাবে এখনো করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এখনো আমরা দেখি যে যেটা হচ্ছে, আমরা শুধু বলছি যে মহিলাদেরকে ইকুয়াল রাইট, ইকুয়াল পে। আমি জানি যে নিউ ইয়র্কের গভর্নর জাস্ট সাইন্ড এ প্যাস, ইট হ্যাজ দ্য বিল দ্যাট যে মহিলাদের ইকুয়াল পে করার জন্য, কিন্তু কথা হচ্ছে যে গভর্নর সাইন করলেই হবে না, এটা কতটা কার্যকরী হবে কাজের ক্ষেত্রে সেটাও কিন্তু দেখতে হবে।
সেটাই হচ্ছে কথা, যে প্রেসিডেন্ট গভর্নর যারাই স্বাক্ষর করুন, সেটা আইনটি কার্যকর হচ্ছে কিনা, বাস্তবায়ন করা হচ্ছে কিনা, সেটার দিকে সবাইকেই নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
না তবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আপনি শুরুতে যেটি বলছিলেন যে মহিলাদের পার্টিসিপেশন কম, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে
তারপরে গত বছরেরও
1992 সালে ইয়ার অব দ্য উইমেন ঘোষণা করা হয়েছিল যুক্তরাষ্ট্রে, তখন কংগ্রেসে 28 জন নারী ইলেকটেড হয়েছিলেন। আর এই 2018 সালে ইয়ার অব দ্য উইমেন আবার বলা হচ্ছে এই ইয়ারটাকে, 117 জন নারী ইলেকটেড হয়েছেন কংগ্রেসে। তো গ্যাপটা অনেক লম্বা,
কিন্তু আপনি যদি লোকাল লেভেলে দেখেন যে নিউ ইয়র্কে মনে করেন আপনি 4 বছর আগে ওখানে 19 জন মহিলা ছিল কাউন্সিলর, এখন ওখান থেকে নেমে এসে হয়েছে 11 জন। দের ইজ এ পার্টিসিপেশন, ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে আছে যে পার্টিসিপেশনটা, আবার কিছু কিছু ক্ষেত্রে নাই। বিকজ কেন হচ্ছে জানেন, এখানেও আপনি দেখবেন, ইভেন আমাদের সোসাইটিতেও দেখবেন, যখন একটা মহিলা, একটা মেয়ে বা একটা মহিলা যখন একটু সামনের দিকে আগায় যায়, এখানকার পুরুষরা, আমাদের আমেরিকান বা বাংলাদেশি আমেরিকান পুরুষরা বা সাউথ এশিয়ান পুরুষরা, তাদের টেন্ডেন্সিটা হচ্ছে তাদের, তারা মহিলাটাকে কিভাবে পিছনে টেনে ধরবে, কারণ তারা চায় না যে তাদের সামনে আরেকজন মহিলা সামনে উঠে যাক। এবং এটা শুধু যে আমাদের বাঙালি যে কমিউনিটিতে হচ্ছে তা না, এটা কিন্তু অন্যান্য কমিউনিটিতে হচ্ছে,
মানে মানসিকতারই প্রবলেম। আচ্ছা, 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিনটন ব্যাপকভাবে জনপ্রিয় ছিলেন, সবাই ধরেই নিয়েছিলেন যে তিনি জিতবেন, আপনার কি মনে হয় ওই নারী হওয়ার কারণে কি তিনি হেরে গেলেন?
আসলে আপনি যদি ভোটার নাম্বারটা দেখেন, নাম্বার অনুযায়ী কিন্তু হিলারি তখনও সে জনপ্রিয় ছিল, এবং ভোটের যে নাম্বার অনুযায়ীও সে জনপ্রিয়। কিন্তু এখানে আবার একটা জিনিস আপনার দেখতে হবে, কনস্টিটিউশন যেটা আছে আমাদের, আমরা যেটা বলি যে কিভাবে যে ভোটটা গণনা হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সে হেরে গেছে, কিন্তু অ্যাজ এ মহিলা হিসেবে তার জনপ্রিয়তা কিন্তু কমে নাই। আপনি যদি সেইভাবে ধরেন না যে নাম্বার ওয়াইজ লাগে, ওভার 2 মিলিয়ন ভোট সে পাইছে ট্রাম্পের চেয়ে বেশি। সুতরাং এটাকে আমি জনপ্রিয়তা হিসেবে দেখব না, আমি এটাকে দেখব যে অলসো দ্যাট লাইক কাউন্টি বা স্টেট হিসেবে যেটা, এখানকার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্যই বললাম, যেমন আপনি যদি পেনসিলভেনিয়াতে যান, ওখানকার মানুষের মন মানসিকতা এবং কুইন্স, আপনি লং আইল্যান্ড ঠিক বলবো না, নিউ ইয়র্কের মানুষের মন মানসিকতা কিন্তু ভিন্ন ধরনের। যেমন আপনি ক্যালিফোর্নিয়ার মন মানসিকতার সাথে আপনি সাউথ লাইক আটলান্টা জর্জিয়া ওই মন মানসিকতা, আমি বলতেছি জেনারেল মানুষের মন মানসিকতাটা,
সে তো সত্যি
অন্যরকম একটা মানে মানসিকতা আছে।
হ্যাঁ, কারণ যুক্তরাষ্ট্র তো একটা বিশাল মহাদেশ, সুতরাং সেটাতে এক জায়গা থেকে আরেক জায়গায়, তো এক রাজ্য থেকে অন্য রাজ্যের দিকে
বা এক অঞ্চল থেকে
নানা রকম মতাদর্শ এবং মানসিকতা আমরা লক্ষ্য করব, কিন্তু সেইভাবেই কিন্তু অন্যান্য দেশগুলোতেও সেই একই অবস্থা, নারীর সমান অধিকার, সমান যা কিছু তারা পারিশ্রমিক পাবেন সেই ক্ষেত্রে। আবার আপনি দেখবেন যে যখন যারা একেবারেই মানে মাঠ পর্যায়ে কাজ করছে সেখানে কিন্তু মহিলারা পুরুষদের পাশাপাশি সেই কঠিন পরিশ্রমের কাজগুলো করছে, কঠোর পরিশ্রমের কাজগুলো করছে, কিন্তু পারিশ্রমিকের ক্ষেত্রে এখনো পর্যন্ত বৈষম্য রয়ে গেছে। যখন একজন মহিলাকে দেয়া হয় এক টাকা, সেখানে পুরুষ হয়তো দেড় টাকা বা দু টাকা পাবে,
হ্যাঁ
সেটা হবে। এবং অনেক জায়গায় বলা হচ্ছে যে এখন ধীরে ধীরে বাংলাদেশ কিন্তু একটা মানে সব ক্ষেত্রেই জানি না, বিশ্বের আমরা ইউএন রিপোর্ট পড়ছিলাম, এমনি আইএলওর আন্তর্জাতিক শ্রম সংস্থার রিপোর্টে পড়ছিলাম যে বাংলাদেশে মহিলাদের পারিশ্রমিক এবং অন্যান্য ক্ষেত্রে সমতার ক্ষেত্রে বেশ উন্নতি পরিলক্ষিত হচ্ছে, ভালো, যেটা অন্যান্য দেশে নয়।
আমি একটা কথা বলবো বাংলাদেশের ব্যাপারেই বলবো, যে বাংলাদেশে একটা জিনিস দেখেন, আমাদের বাড়িতে, আমি আমার কথাই বলি, আমাদের সবার বাড়িতে বাংলাদেশে দেখা যায় যে একজন করে কাজের মানুষ থাকে, কাজের বুয়া বলেন, কাজের মেয়ে বলেন, একজন করে ওরা থাকে ওখানে। আপনি এবং দেখবেন সব মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু দেখবেন মেয়েরা কাজ করতে আসে আরেকজনের বাসায়। আমার বাসায় যেমন আমার বাড়িতে একটা মেয়ে কাজ করে, আমার মায়ের সাথে থাকে, ও বেসিক্যালি সারা ওর সারা পরিবারটা চালায় কাজ করে, কিন্তু ওর এক ভাই, ওরা তিন বোন এক ভাই, ভাইটাকে ওরা স্কুলে পাঠায় এবং বোনগুলো সব কাজ করে
বাড়িতে বাড়িতে। হ্যাঁ, এটাই একটা সংস্কৃতি তৈরি হয়েছে,
যেই ঘরে নাকি যাদের ছেলেরা আছে, ছেলেরা কোথাও কাজ করতে যাচ্ছে না, স্কুলে যাচ্ছে, এবং মানে প্রত্যেক বছর ছয় মাস পরে আমার কাছে টাকা চাবে, আপা আমার ভাই কলেজে মামিন পরীক্ষা আছে, এই আছে সে। আমি যে বলার পিছনে কারণটা হচ্ছে যে আমাদের সিস্টেমটার কথা বলতেছি, যে ছেলেদেরকে পড়াশোনা করাচ্ছে, মেয়েদের তো পড়াশোনা করার দরকার নাই। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা যদি মানে অর্থনৈতিকভাবে যারা সোসাইটি সেই জায়গাতে যারা কাজ করতে আসছেন বা লোকের বাড়িতে, তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপার দেখা যায় যে মহিলারা অনেক বেশি পরিশ্রমী হন, কিন্তু পুরুষরা ততটা পরিশ্রমী হচ্ছেন না। এবার তার ফলে মহিলারা অনেক বেশি পরিশ্রম করছেন, তারা আসছেন কাজ করতে, সেখান থেকে অর্থ উপার্জন করছেন সবকিছু, কিন্তু সেই অর্থটা উপার্জন করে নিয়ে যাওয়ার পরে পরিবারে সেই অর্থটা কিভাবে খরচা হবে সে ব্যাপারে কিন্তু পুরুষের সঙ্গীরা, বাড়িতে যে পুরুষ রয়েছে তারা কিন্তু সিদ্ধান্তটা গ্রহণ করছে। সিদ্ধান্ত গ্রহণের অধিকারটা কিন্তু সবসময় যে মহিলা অর্থটা উপার্জন করছে তাদের থাকে না,
এটা
কিন্তু
থাকে না।
হ্যাঁ, এটা কিন্তু লোয়ার স্ট্রাটা অফ দ্য, এটা অন্য সোসাইটিতে মানে মিডল ক্লাস সোসাইটিতে আছে, তার চেহারাটা একটু অন্যরকম, আমি সেটা পরে বলছি। লোয়ার স্ট্রাটা অফ দ্য সোসাইটিতে কিন্তু আপনি যেটা বলছেন, মানে আমি এটা আমার বাড়ির ক্ষেত্রেও দেখেছি বা আশেপাশে অনেকেই, মহিলারা কাজ করতে পারছেন এবং কাজ করে তারা যে অর্থটা উপার্জন করে নিয়ে যাচ্ছেন, তার বাচ্চাকে সেখান থেকে স্কুলে পড়াচ্ছেন সবকিছু, তার অনেকেরই আছে যাদের স্বামীরা হয়তো সেরকম ভাবে কিছু মানে শারীরিক ভাবে সক্ষম হওয়া সত্ত্বেও তারা তত কিছু করছে না,
কাজকর্ম করছে না, হ্যাঁ
হ্যাঁ কিছু পয়সা নেশা করে তারা নষ্ট করছে, এই সমস্ত বিষয় রয়েছে। কিন্তু এই যে অর্থটা উপার্জন হচ্ছে সে অর্থটা কিভাবে খরচা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের অধিকারটা কিন্তু সবসময় মহিলার থাকে।
বাংলাদেশে যে আমি বলছিলাম যে কিছু নেতিবাচক চিত্র বিশেষ করে নারীদের ক্ষেত্রে প্রথম থেকে একেবারে পারিবারিক পর্যায় থেকে রোকা প্রথমেই শুরু করলেন, যেভাবে যে মাছের মুড়ো দেওয়া হয় ছেলেকে, মেয়েকে দেওয়া হয় ছোটখাটো কিছু একটা খাবার, সেখান থেকে শুরু করে একটা মেয়ে একেবারে শেষ বয়স পর্যন্ত সর্বত্রই নানান ধরনের বৈষম্যের মুখোমুখি হন। তো এর ভিতরে এই যে আমি একটি আর্টিকেলের একটি লাইন পড়ছিলাম যে যখন কোনো মেয়ে বাড়ি বিয়ে হলে স্বামীর সংসারে স্বামী শ্বশুরের সংসারে আর না হলে বাপ ভাইয়ের সংসারে দাসীর ভূমিকা পালন করে, তো এই দাসত্ব বাংলাদেশের মহিলাদের, বাংলাদেশের না আমি বলবো যে অনুন্নত বিশ্ব, যেটা শুধুমাত্র ইউরোপ আমেরিকা
দক্ষিণ এশিয়া এবং তার বাইরে, ইউরোপ আমেরিকা তো যে হয় না তা নয়, বৈষম্য হয় তবে এতটা প্রকট নয়,
এটি তো একটা বিষয়। আর একটা বিষয় যে নারী নির্যাতন,
আমি ফরিদা ইয়াসমিন কাছে যাব,
হ্যাঁ ফরিদা ইয়াসমিনকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে
বাংলাদেশের যে বিষয়টা মানে নারীরা দাসত্ব, আমি মনে করি যে এই সিনারিওটা এখন চেঞ্জ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশে মেয়েরা ঘরে যেমন কাজ করছেন বাইরেও কাজ করছেন এবং তারা কিন্তু ডাবল পরিশ্রম করছেন, একেবারে বিনিয়োগের থেকে শুরু করে উচ্চ শ্রেণী সবাই যখন বাইরে ঘরে সমানতালে কাজ করেন, কারণ বাংলাদেশে পুরুষেরা ঘরে কিন্তু কোনো কাজ করেন না, তার সংসারটা তার পরিবার সবকিছু দেখাশোনা তাকেই করতে হয়, সে যে শ্রেণীর হোক। তো বাংলাদেশের এই মেয়েদের মধ্যে এবং যে কথাটা শুরুতে বলে যে মাছের মুড়োটা সে ছেলেকে দেওয়া হয়, হ্যাঁ কিন্তু আপনি আপনি আপনার পরিবারের কথা বলছেন, আমিও আমার পরিবারের কথা জানি যে আমাদের পরিবারে মেয়েরাই বেশি প্রাধান্য পেয়ে আসছে এবং এটা কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, আগের মতো নাই মেয়েরা যে মেয়েদেরকে, এবং এখানে পুরুষের থেকে ছেলেদের থেকে মেয়েরা বেশি পড়ালেখা করছে, মেয়েদের রেজাল্ট ভালো হচ্ছে, মেয়েরা স্কুলে যাচ্ছে
এবং প্রফেশন গুলোতে পেশায়ও নারীরা ভালো করছেন,
সেটা কিন্তু
নেতিবাচক এবং যে মানসিকতা তাকে ভালোভাবে না নেওয়া, তাকে ডাবল পরিশ্রম করতে হয়, কি মেয়ে যখন বাইরে কাজ করে সে তাকে যে পুরুষের মতো সমান যোগ্য এটা তাকে যেমন প্রমাণ করতে হয়, আবার তাকে এর চেয়ে বেশি কাজ করে তাকে অন্য একজন পুরুষের সাথে তাকে সমান মানে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তার ক্যারিয়ারের জন্য,
তার মানে পরিবারের ভিতরে এবং কর্মক্ষেত্রে দুদিকেই যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে তাকে প্রমাণ করতে হয় নিজের যোগ্যতা।
যেমন ঘরের সময় কথা বলবো সেটা হলো যে এই যে বাইরে কাজ করতে গিয়ে পুরুষের মতো সমান যোগ্য নিজেকে প্রমাণ করতে হয়, মানে অ্যাকচুয়ালি পুরুষের মতো সমান যোগ্যতা প্রমাণ করার দরকার হয় না, মানে প্রয়োজন নেই, মানে আমি আমার যোগ্যতাটা আমার মতো করে প্রমাণ করবো, আমি অন্য কারোর সাথে তুলনামূলক ভাবে কেন পুরুষের মতো করে আমি কেন যোগ্যতা প্রমাণ করতে
পারবো, প্রমোশনের বিষয় আছে এসব বিষয় আছে, তখন কিন্তু তাকে অবশ্যই তাকে অধিকতর যোগ্য প্রমাণ করতে হবে, তার চেয়ে না তার কলিগ সে পুরুষ কিংবা মেয়ে হতে পারে কিন্তু তাকে যোগ্যতা প্রমাণ করতে হবে,
কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে কোনো পুরুষকে কি তার যোগ্যতাটা কোনো নারীর মতো করে প্রমাণ করতে হয়, হয় না, তো এই জায়গাতেই হচ্ছে বৈষম্যের জায়গাটা এক নম্বর। দ্বিতীয় নম্বরে হচ্ছে নারীকে বাইরে গিয়ে ধরুন বাইরে কাজ করতে গিয়ে পুরুষের মতো যোগ্যতা প্রমাণ করতে হয়, সেই নারী আবার যখন বাড়িতে ফিরে আসে কিন্তু তাকে তার নারীদের
ঘরে এলেন, ঘরে এসে কিন্তু তাকে ছেলে খেলো কিনা, ছেলে মেয়েরা যথেষ্ট তাদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কিনা, রান্নাটা হয়েছে কিনা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা মহিলাদের করতে হয়, পুরুষরা কিন্তু ঘরে এসে বসে টিভিটা ছেড়ে দিল, পাখাটা চালিয়ে দিল, বসে গেল।
আমি যেহেতু পেশায় একজন মনোবিজ্ঞানী, আমি আমার কাছে অনেক ধরনের যারা আসেন তাদের সাথে কথা বলে একটা জিনিস আমার মনে হয়েছে যে এই জায়গাতে মহিলাদের কোথাও একটা গিল্ট ফিলিং হয়, তারা যদি এই কাজটা ঠিকঠাক ভাবে না করতে পারেন তারা মনে করেন আমি আমার কর্তব্যের যে জায়গাটা
সেটা অবহেলা করে
গেলাম,
হ্যাঁ
কর্তব্য আমি অবহেলা করলাম।
আমি একজন পুরুষ এবং স্বামী হওয়ার অভিজ্ঞতা একটু বলি আপার রোকে আপার এই কথার সূত্র ধরে, সেটি হচ্ছে যে হ্যাঁ মেয়েরা কাজকর্ম করে এসে বাড়িতে এসে রান্না করে সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে যেরকম আমার উদাহরণ দিয়ে আমি বলি, আমি রান্না করতে গেলে আমি কিন্তু চাই মনে প্রাণে রান্না করি এবং হেল্প করি, আমার স্ত্রী কিন্তু অনেক সময় পছন্দ করেন না যে আমি এটা করি, তো এরকম আমার মনে হয় যে অনেক পরিবারে ছেলেদেরকে বা স্বামীদেরকে নিষেধ করা হয়, বউরাই বলে যে না তোমার করার দরকার নেই, মানে তাকে ঠেকিয়ে রাখা হয়,
এই
না এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে
সেটার কারণে কিন্তু কিছুটা
সোশ্যাল আপবিল্ডিং, কারণ ছোট থেকে হয়তো আপনার স্ত্রীটা জেনে এসছেন যে এই কাজটা মহিলাদেরই করা উচিত, এটা যদি কোন পরিবারে মানে পুরুষরা করে আর কি, তাহলে কোথাও ওনার কর্তব্য থেকে উনি বিচ্যুত হবেন। সেই জন্য ওনার সোশ্যাল আপবিল্ডিংটা এইভাবে হয়েছে বলে হয়তো উনি আপনাকে এই কাজগুলো করা থেকে
মানে চিরাচরিত সামাজিক প্রথায় স্বীকৃতি, এটা মহিলারা নিজেরাই দিচ্ছে যে এই কাজটি আমার,
মানে নিয়মের মতো হয়ে গেছে
আপবিল্ডিং এর কারণে হয় মূলত
সেটাই।
আচ্ছা, এবার একটু আরো একটু কঠিন দিকে যাচ্ছি যে বাংলাদেশ এবং ভারত সহ এইরকম অনুন্নত দেশগুলোতে নারী নির্যাতন, যৌতুক, অ্যাসিড নিক্ষেপ, বাল্য বিবাহ, ধর্ষণ, অপহরণ নারীদের ক্ষেত্রে, এগুলো কিন্তু আমরা আগে কেমন হতে জানি না, ইদানিং তো মনে হচ্ছে যে বেড়েই চলছে দিন।
ধর্ষণের যদি তুমি ধরো তাহলে যুক্তরাষ্ট্রেও কিন্তু কম না।
হ্যাঁ,
যুক্তরাষ্ট্রে অসম্ভব বেশি হারে বেড়েছে এবং কিছু কিছু এলাকায়, খোদ এখানে রাজধানী ওয়াশিংটন ডিসি এবং তার প্রান্তে, বিভিন্ন প্রান্তে, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, সব জায়গাতেই প্রতিনিয়ত আমরা এই ধরনের মানে অভিযোগ পাই,
সম্মুখীন হচ্ছে। এগুলো থেকে নিস্তার পাওয়ার উপায় কি? ফরিদা ইয়াসমিনের কাছে আগে আসছি, তিনজনের কাছেই শুনবো।
হ্যাঁ, এটা খুবই কঠিন প্রশ্ন, আপনি ঠিকই বলেছেন যে বিস্তার পাওয়ার উপায় কি। প্রথম কথা হলো যে এই নারীর প্রতি যে সম্মান বোধ, এই শিক্ষাটা পরিবার থেকে হতে হয় আর
কি,
প্রথম পরিবার এবং তার শিক্ষা। হ্যাঁ, নারীকে সম্মান করা, একজন মানুষ যখন সে প্রকৃত মানুষ এবং নারীকে সম্মান করতে শেখে, কিন্তু এই ধরনের অপরাধ সে করতে পারে না, এবং এই শিক্ষাটা কিন্তু তার পরিবার থেকে শুরু হয়, এবং পরিবার, তারপরে তার সমাজ এবং তার বিদ্যাপীঠ, সেখান থেকে এই শিক্ষাগুলো সে নেয়, তার মূল্যবোধ গড়ে ওঠে। এখানে কিন্তু মূল্যবোধের ব্যাপার, তো আজকাল মনে হয় যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, যে ঘটনাগুলো এত দ্রুত এত ঘটছে, এত বেশি বাড়ছে, আগে হয়তো ছিল এতটা নোটিস হতো না, এখন নোটিস হচ্ছে, যেমন ঘটনাগুলো ঘটছে, অনেক ঘটছে। তো আমরা এই চিন্তাটাকে আমরা করতে পারি যে আসলে কি মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, তাহলে কি কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু এসেই যায়। যে এখন যেমন আমি আমার দেশের প্রেক্ষাপটে বলতে পারি যে মানুষের যেমন বিনোদনের জায়গা নেই, এখন সবাই কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল নিয়ে সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত, এবং পরিবার তাকে কি শিক্ষা দিচ্ছে, কি সমাজ বা স্কুল সে কি করছে, খেলাধুলা, তার প্রকৃত যে আগে একটা ছিল আপনার সংস্কৃতি চর্চা, সেটা একেবারে নাই বললেই চলে। আগে পাড়ায় পাড়ায় লাইব্রেরি ছিল, পাড়ায় পাড়ায় স্কুল মাঠ ছিল, যে মাঠে বিকাল হলে সবাই খেলতে যেত, এবং এইভাবে যে তার যে মানসিক বিকাশ, এই বিকাশগুলো মনে হয় সুস্থভাবে হচ্ছে না, কারণ একটা বদ্ধ ঘরে একেবারে নিজস্ব মধ্যে সেখানে বসে সে কি যে শিক্ষা গ্রহণ করছে, কি নিচ্ছে, এই বিষয়গুলোকে আসলে ভাবায়। এবং যেমন প্রযুক্তির অনেক সুফল আমি মনে করি অনেক কুফলও আছে, এবং প্রযুক্তিকে খুব সহজভাবে এবং নিজেদের অনুকূলে ব্যবহার করা, এটাকেও মানে ওইভাবে ব্যবহার করতে হবে, এবার ব্যবহার করাও জানতে হবে। এর জন্য যেমন পরিবারের দায় আছে, পরিবারের ভূমিকা আছে, তার সমাজের ভূমিকা আছে, এবং রাষ্ট্রের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। রাষ্ট্রকেও সুযোগ সুবিধাগুলি তৈরি করে দিতে হবে একজন মানুষকে সুস্থভাবে বেড়ে ওঠার।
তবে পরিবার থেকে হয়, আমি লোপা মুদ্রার কাছে যাই একটু, আপনি কি বলবেন খুব সংক্ষেপে, আমাদের হাতে খুব একটা সময় নেই।
হ্যাঁ, আসলে আমিও এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত যে আমরা যে ছোট থেকে যে শিক্ষাটা পাচ্ছি, মূল্যবোধ গুলো তৈরি করার যে জায়গাগুলো, সেখানে নারীকে সম্মান করার যে জায়গাটা, এটা যেমন একটা পরিবার শেখাবে, সেরকম এর মধ্যে রাষ্ট্রেরও কিছু ভূমিকা আছে আর কি, তারাও সেইভাবে শেখাবে যে কোনো নারী, যেমন আমরা এখানে আজকাল অনেক সময় দেখতে পাই যে কোনো নারী ধর্ষিত হলে প্রথমেই তার চরিত্র নিয়ে কিছু কথা বলা হয়, তার পোশাক নিয়ে কিছু কথা বলা হয়, এবং এইগুলো যদি করা হয় তার মানে তাকে কোনো একটা জায়গাতে তাকে অবদমন করার যে চেষ্টাটা করা হলো, সেই চেষ্টাটা করতে গেলে কিন্তু এটা কোনোদিনও বন্ধ হবে না বা কমবে না। তো সেই জন্য ছোট থেকেই একজন বাচ্চা যখন বড় হয়ে ওঠে, তাকে প্রপারলি এই শিক্ষাটা দেওয়া যে নারীকে কি করে সম্মান করতে হয় বা নারীর প্রতি কি ধরনের আচরণ করতে হয় বা হয় না, এই শিক্ষাগুলো খুব জরুরি বলে আমার মনে হয়।
আমি আপা আপনাদের দুজনের সাথে একমত, যেটা ওই ট্রেডিশনাল বিলিফ যেটা আছে আমাদের, স্পেশালি
এটা শুধু বাঙালিদের কথা বলবো না, আমি এভরি
কালচার সব সমাজে আছে
যে ট্রেডিশনাল বিলিফ দ্যাট ওইটা হচ্ছে যে পার্টনার যে থাকবে বা মেয়ে মহিলা যে থাকবে আন্ডার দ্যাম ওয়াইফ হোক গার্লফ্রেন্ড হোক, তারা হচ্ছে তাদেরকে ডোমিনেট করাটা হচ্ছে তার একটা বিলিফের মধ্যে পড়ে, কালচারের মধ্যে পড়ে, এটা একটা বিরাট ফ্যাক্টর কাজ করে। এবং আরেকটা জিনিস যেটা কাজ করে সেটা হচ্ছে যে অনেক সময় যেসব বাচ্চারা ওই ধরনের একটা এনভায়রনমেন্টে বড় হয় সেই বাচ্চাদের মন মানসিকতাটা কিন্তু ওইভাবেই তৈরি হতে থাকে যে কিভাবে দেখে ওরা। এবং এবং এখন কিন্তু ওপেন সোসাইটিতে যেমন অ্যালকোহল ইউজটা যেমন ড্রাগ ইউজটা যেটা হচ্ছে আশেপাশে, এগুলোও একটা কারণ, অনেক কিছু কারণই থাকে এর পিছনে, একটা কারণকে আমরা ধরে নিতে পারবো না। এবং আপা যেটা বললেন যে এটা পরিবার থেকেই শিক্ষাটা দিতে হবে, পরিবার থেকেই শিখাইতে হবে ছেলেদেরকে। আসলে আমি যেটা মনে করি মোর দ্যান মেয়েদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হবে, তার চেয়ে আমার মনে হয় ছেলেদের শিক্ষা দিতে হবে যে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, কিভাবে একটা মহিলাকে সম্মান করতে হয়, এবং এই জায়গাটা বাবা মাই নিতে পারেন।
তার মানে ঘুরে ফিরে নারী সমতার মূল বিষয় হলো যে মূল্যবোধের শিক্ষা শিক্ষিত করতে হবে,
পরিবার থেকে আসবে, শিক্ষাঙ্গন থেকে আসবে, এবং তারপরে সমাজ থেকে অবশ্যই আসবে, এবং সর্বোপরি দায়িত্ব কিছুটা রাষ্ট্রের উপরে বর্তায়। এবং সবাই যদি দায়িত্বগুলো পালন করেন সুষ্ঠুভাবে, আমার মনে হয় যে একটি সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হতে পারে। কিন্তু সেটা তো সম্ভব হয় না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে নারীর সমতা সমাজে সব ক্ষেত্রে অর্জন করা একেবারেই সম্ভব হয়ে উঠছে না। অনেক অধিকার নিয়ে আমরা কথা বলি কিন্তু এখনো নারীর অধিকারের ক্ষেত্রে তারা কিন্তু অনেকখানি পিছিয়ে রয়েছে এই মুহূর্তে সেটা বলা যায়।
এই আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ প্রতি বছর পালিত হয়। এবছর 2019 সালে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস জাতিসংঘের যেটি প্রতিপাদ্য ছিল তার মূল থিমটি ছিল সবাই মিলে ভাবো নতুন কিছু করো নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো। তো এটা এটা হচ্ছে বাংলায় অনুবাদ করা থিম আর কি, ইংরেজিতে অন্য একটা কিছু ছিল বোধ হয়। তো যেটাই হোক এখন নারী এবং পুরুষের সমতা, ও এটা পেয়েছি, থিঙ্ক ইকুয়াল বিল্ড স্মার্ট ইনোভেট ফর চেঞ্জ।
হ্যাঁ পরিবর্তন আনা সম্ভব হয়। তো সময় প্রায় শেষ হয়ে আসছে, এখন আমরা উঠব। হ্যাঁ আপনারা কিছু বলতে চাচ্ছিলেন কি?
আমাদের সমস্যাটা এখন যুক্তরাষ্ট্রে যে সমস্যা এবং এই সমস্যাটা এখন বিভিন্ন জায়গায় তৈরি ছড়াইয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে সো কল্ড প্রেসিডেন্ট যেভাবে মহিলাদেরকে অপমানিত করে, যেভাবে তার টুইটার ফিড এন্ড এভরিথিং, এটাও কিন্তু একটা বিরাট।
হ্যাঁ অনেক দেশে সেটাই তো বললাম যে সব সর্বোপরি সবকিছুতে রাষ্ট্রেরও দায়িত্ব বর্তায়। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।
আপনাদের ধন্যবাদ সেলিম,
ভালো থাকবেন সবাই। আজকের মতো
আলাপনের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের